ঢাকা ওয়াশিংটন শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ছুটির দিন শুক্রবার ষষ্ঠ দিনের মতো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক এবং ন্যায় বিচারের দাবির আন্দোলন অব্যাহত রাখে।
রয়েছে চট্টগ্রাম থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
নিরাপদ সড়ক সহ নয় দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শুক্রবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় কয়েকশো শিক্ষার্থী।
এছাড়াও রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেনের সাক্ষাৎকার।
উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সাবস্টেন্টিভ ইস্যুতে দ্বিমত আছে।
রয়েছে নিয়মিত আয়োজন আলাপন, তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রে আসন্ন নির্বাচনে রাশিয়া এবং সম্ভাব্য আরও অন্যান্য দল হস্তক্ষেপ করতে পারে এমন উদ্বেগের মুখে জাতীয় নিরাপত্তা নেতারা হোয়াইট হাউসের অবহিতকরণ কক্ষে মিলিত হয়েছেন। হোয়াইট হাউসের নিরাপত্তা নেতাদের একসঙ্গে হওয়ার ঘটনা বেশ বিরল। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও এক সমাবেশে রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে কড়া ভাষা আরোপে ব্যর্থ হন, আর এর পরপরই নিরাপত্তা নেতারা বৈঠক করছেন। বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ষষ্ঠ দিনের মতো স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক এবং ন্যায় বিচারের দাবির আন্দোলন অব্যাহত রেখেছে। ঢাকা থেকে এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন জহুরুল আলম।
জুমার নামাজের পর ঢাকার মগবাজার এলাকায় একটি দ্রুতগামী বাস একটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে এর আরোহী এক তরুণ নিহত হন। এ সময় বিক্ষুব্ধ মানুষ বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এর আগে সকালে টাঙ্গাইল জেলার সখীপুরে একটি ট্রাক এক স্কুল ছাত্রীকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনার পর সেখানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। শুক্রবারও রাজধানী ঢাকার বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের যানবাহন চলাচল এবং চালকদের লাইসেন্স চেক করতে দেখা গেছে। তারা স্লোগান দিয়েছে, আমরা আশ্বাস চাই না, দাবির বাস্তবায়ন চাই। রাজধানীর রাস্তায় রিক্সা ছাড়া গণপরিবহন তো ছিলই না, এমনকি ব্যক্তিগত যানবাহনকেও তেমন একটা দেখা যায়নি। দেশব্যাপী অন্তনগর বাস চলাচল বন্ধ থাকায় সড়কপথে ঢাকা সমগ্র দেশ থেকে দ্বিতীয় দিনের মতো কার্যত বিচ্ছিন্ন ছিল। এদিকে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ বিভিন্ন সংগঠন এবং সর্বস্তরের মানুষ বিবৃতি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি এবং একাত্মতা জানানো অব্যাহত রেখেছে।
বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছেন, গোটা আন্দোলন নিয়ে সরকার প্রতারণা করায় শিক্ষার্থীদের এখন আর সরকারের উপর কোনো আস্থা নাই। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নিরাপদ সড়ক সহ নয় দফা নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরিবহন মালিক ও শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এ সম্পর্কে আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট।
দুই ঘণ্টাব্যাপী চলা অবস্থান কর্মসূচিতে আশেপাশের সড়কে সৃষ্টি হয় যানজট। এদিকে অঘোষিত পরিবহন ধর্মঘটে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
টাকার উদ্দেশ্যে কালকে রাতে টিকিট কাটছিলাম, এখন দিয়ে বলতেছে যে এখান থেকে গাড়ি ছাড়বে না। তখন আমরা তো হোটেল ছেড়ে দিচ্ছি, টিকিট এখানে যাবে না 12টায় গাড়ি, সেক্ষেত্রে এখন রাস্তা রাস্তা তো ঘুরতে হবে, দুর্ভোগ।
সকালে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেলেও সকাল 10টার পর থেকে একেবারে কমে যায়। তবে অন্যান্য রুটে যান চলাচল স্বাভাবিক ছিল। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলেও সাধারণ যাত্রীরা বলছেন, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এই অজুহাত দেখানো হচ্ছে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, চট্টগ্রাম।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
সিঙ্গাপুরে শুরু হয়েছে এবছরের আসিয়ান শীর্ষ বৈঠক। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের শীর্ষ কূটনীতিকরা সিঙ্গাপুরে মিলিত হয়েছেন। চীন শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরে নতুন করে আরও $6,000 কোটি শুল্ক আরোপের হুমকি দিয়েছে। তারা বলছে, সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য হুমকির প্রেক্ষিতেই তারা নতুন করে এই শুল্ক আরোপ করতে পারে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও শুক্রবার সিঙ্গাপুরে চীনের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সির সঙ্গে বৈঠকের পরপরই চীন ওই সতর্কবার্তা দেয়। ওই বৈঠকের পর উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক সম্পর্কে প্রেসের সঙ্গে কোনো রকম কথাবার্তা বলেননি। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং সি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছিলেন, যুক্তরাষ্ট্রের স্থির হয়ে নিজেদের ক্রেতাদের দিকে নজর দেওয়া উচিত। আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে জোড়া বোমা এবং রাইফেল আক্রমণে শুক্রবার অন্তত 25 জন নামাজি প্রাণ হারান। ওই হামলায় আরও 70 জন আহত হয়েছেন। আক্রমণকারীরা জুমার নামাজের সময় ঝড়ের বেগে মসজিদে প্রবেশ করে হামলা চালায়। ওই সময় মসজিদ ভর্তি মানুষ ছিল। প্রাদেশিক পুলিশ প্রধান রেজ মোহাম্মদ মন্দোজাই ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, পূর্বাঞ্চলের পাকতিয়া প্রদেশের রাজধানী গর্দেজে একটি শিয়া মসজিদে হামলাকারীরা ঢুকে নামাজিদের ওপরে এলোপাথাড়ি গুলি চালায়। তারপরে গায়ে সেটে রাখা বোমায় বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। প্রাদেশিক স্বাস্থ্য চিকিৎসক ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানের গিলগিত বালতিস্তান অঞ্চলে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা কিছু লোক 12টি স্কুলে আগুন ধরিয়ে দেয়। এর মধ্যে 6টি স্কুলে ছিল বালিকা বিদ্যালয়। কিছু কিছু ক্ষেত্রে স্কুলের বইপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। নির্মাণাধীন কিছু স্কুল ভবনও ধ্বংস করা হয়েছে। স্থানীয় সংবাদপত্র পামির টাইমসের খবরে বলা হয়েছে, এলাকাবাসীরা বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন। গিলগিত অঞ্চলে শিক্ষার হার সবচাইতে কম আর সেখানকার দিয়ামের শহরের স্কুলগুলোই পুড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের একটি প্রভাবশালী মানবাধিকার সংগঠন এবছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসের যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, কথিত বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারে নিহতের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে গেছে। এ সম্পর্কে আমির খসরুর রিপোর্ট।
মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, বছরের প্রথম 7 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময় ক্রস ফায়ারে 335 জন নিহত হয়েছেন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সর্বমোট নিহত হয়েছেন 341 জন। 2013 থেকে 2017 পর্যন্ত 5 বছরের হিসেবে দেখা যায়, 2013 সালের পুরো বছরে ক্রস ফায়ারে নিহত হন 329 জন, আর অন্যান্য বছরগুলোতে এই সংখ্যা ছিল 200-এর অনেক নিচে। মানবাধিকার সংগঠন অধিকার বলছে, গত মে মাসে মাদক বিরোধী অভিযান শুরুর পর ওই 3 মাসই ক্রস ফায়ারে নিহত হয়েছে 266 জন, যার অধিকাংশই মাদক কারবারের সাথে যুক্ত বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাবি করছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত 7 মাসে গুম হয়েছেন 20 জন এবং গণপিটুনিতে নিহত হন 32 জন। এই সময়কালে রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন 52 জন। অধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং নির্যাতনের ঘটনাগুলোর সাথে সম্পৃক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির জঙ্গলে অস্ত্রভাণ্ডারের সন্ধান মিলেছে। বিপুল পরিমাণ গুলি কন্টেনারে ভরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। এ সম্পর্কেই আমাদের সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন।
শালবনি, লালগড় সহ বিভিন্ন এলাকায় একসময় মাওবাদীদের তৎপরতায় উদ্বিগ্ন ছিল সংশ্লিষ্ট জেলা প্রশাসন। প্রসঙ্গত বলা যেতে পারে, সেই সময়কালটাতে গভীর জঙ্গলে লুকিয়ে থাকত বনপার্টির সদস্যরা। রাজ্যে পালাবদলের পর পশ্চিম মেদিনীপুরে বুড়িশোলের জঙ্গলে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা যান মাওবাদীদের শীর্ষ নেতা কিষাণজি। শান্তি বিরেছে জঙ্গলমহলে, উন্নয়নের ছোঁয়ায় নতুন জীবন পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। এখন সেই জঙ্গলমহলের শালবনির ভীমপুর থানার প্রত্যন্ত গ্রাম কদমাশোল গ্রামের কাছে গভীর জঙ্গল। জঙ্গলটি আনন্দনগর জঙ্গল নামে পরিচিত। হঠাৎই গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় পুলিশ। ইনসাস, LLR সহ বিভিন্ন বন্দুকের গুলি উদ্ধার হয়। তদন্তকারীরা জানিয়েছেন, গুলিভর্তি একটি কন্টেনার মাটির নিচে পোঁতা ছিল। প্রাথমিক তদন্তে অনুমান, মাওবাদীরা সম্ভবত কন্টেনারটি মাটির নিচে পুঁতে রেখেছিল। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বৃহস্পতিবার পেনসিলভেনিয়া রাজ্যের গেটসবার্গের বাসিন্দারা ব্যাগভর্তি স্কুলের সামগ্রী, খেলনা সহ নানা ধরনের সামগ্রী নিয়ে মেরিল্যান্ডের বল্টিমোরের আশ্রয়কেন্দ্রে আশ্রয় অভিবাসী প্রত্যাশীদের বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের দান করেন। কয়েক ডজন বাসিন্দা সেখানে তাদের দানের সামগ্রী নিয়ে উপস্থিত হন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের অভিবাসী আইন কঠোর করার লক্ষ্যে মেক্সিকো সীমান্তে সন্তানদের আলাদা করে দেওয়া হয় বাবা মায়ের কাছ থেকে। এ পর্যন্ত 1900 শিশুকে ফিরিয়ে দিলেও এখনও কয়েকশো শিশুকে তাদের বাবা মায়ের কাছে ফেরত পাঠানো বাকি রয়েছে। ক্যালিফোর্নিয়ায় শরণকালের সবচাইতে ভয়াবহ দাবাগ্নি ছড়িয়ে পড়লে অন্তত 1000 বাড়িঘর পুড়ে গেছে এবং এ পর্যন্ত 6 জন প্রাণ হারিয়েছেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 190 মিটারে 1575 কিলোহার্টজে। সিঙ্গাপুরে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে সংশয় প্রকাশ করেছেন এবং আসিয়ান দেশগুলোকে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা বহাল রাখার কথা বলেছেন। তাহলে কি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ক ঠিক আগের জায়গায় ফিরে যাচ্ছে? এসব বিষয় নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলওয়ার হোসেনের সঙ্গে কথা বলেছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আনিস আহমেদ।
অধ্যাপক দেলওয়ার হোসেন, গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শীর্ষ বৈঠকের পর যে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছিল তাতে খানিকটা যেন ভাঁটা পড়েছে, এর কারণ কি বলে আপনি মনে করেন?
আসলে আমরা যদি প্রেক্ষিতে দেখি যে প্রেক্ষিতে এই এই বৈঠকটি হয়েছিল এবং এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার আগে এটি একবার বাতিল ঘোষণা করা হয়েছিল এবং অনেকটাই একটা বিরোধ পরিস্থিতির মধ্যেই কিন্তু বৈঠকটি হয়েছিল এবং যুক্তরাষ্ট্রের একজন সিটিং প্রেসিডেন্ট, প্রথমবারের মতো নর্থ কোরিয়ার একজন প্রেসিডেন্ট অথবা আমরা চেয়ারম্যান কিম বলছি, তার সাথে শীর্ষ বৈঠক হয়েছিল। ফলে পুরো বিষয়টি কিন্তু একটা চমকের বিষয় ছিল, একটা নাটকীয়তা ছিল এবং উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত সাবস্টেন্টিভ ইস্যুতে দ্বিমত আছে এবং তাদের জাতীয় স্বার্থের জায়গা থেকে একেবারে ভিন্ন অবস্থান আমরা লক্ষ্য করে আসছি গত কয়েক দশক ধরে এবং এই দুটো রাষ্ট্রের মধ্যে দৃশ্যত কোনো শান্তি চুক্তি নেই এবং কোনো নর্মালাইজড কোনো সম্পর্ক নাই। একটি সামিটের মাধ্যমে উত্তর কোরিয়ার আচরণ পরিবর্তন হবে কিংবা তাদের যে রাষ্ট্রীয় যে প্রায়োরিটি আছে, বিশেষ করে সামরিক যে শক্তি যে ব্যাপক উত্থান সেখানে হচ্ছে, বিশেষ করে নিউক্লিয়ারাইজেশনের যে বিষয়টি ছিল সেই কাজটি তো অত্যন্ত জটিল এবং আমার মনে হয় এই জায়গাটি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে। যে কারণে আশ্বাসটা ছিল বা যে ধরনের সম্ভাবনা ছিল সেটি অনেকটাই দীর্ঘসূত্রিতার মধ্যে বা একটা চাপের মধ্যে পড়ছে। মূলত অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত কোর একটা ইন্টারেস্ট যেটা হচ্ছে ডিনিউক্লিয়ারাইজেশন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য, অন্যদিকে আবার নর্থ কোরিয়া এই বিষয়টাতে এক ধরনের কমিটমেন্ট দিয়েছে। আবার সেখানে আরেকটি বিষয় ছিল যে ট্রাম্প এবং কিমের সামিটে কিন্তু সেই ধরনের কোন স্পষ্ট কনক্রিট কোন ডকুমেন্ট বা কোন ধরনের আউটকাম আমরা দেখিনি। চার দফার যে যৌথ ঘোষণা সেটি মাত্র ঘোষণা মাত্র না। ফলে আমার মনে হয় যে এই সামিট থেকে যে ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের যে প্রত্যাশাটা ছিল সেটি কিন্তু মানে প্রত্যাশার জায়গাতে আছে কিন্তু অগ্রগতির জায়গাটাতে যে ধরনের ব্যবস্থা নেয়ার কথা অন্তত সামিটে থাকা দরকার ছিল সেটি কিন্তু নেই। পাশাপাশি যেই কনটেক্সটে যে প্রেক্ষিতে দুটো দেশ আলোচনা করছে সেই প্রেক্ষিতেও কিন্তু এক খুবই জটিল, কারণ দুদেশের সম্পর্কের নর্মালাইজেশনটা অত্যন্ত জরুরি। যদি আমি ডিনিউক্লিয়ারাইজেশন কিংবা অন্য কোনো এই ধরনের বিষয়ে যদি কোনো অ্যাচিভমেন্ট চাই।
আমরা দেখছি যে আসিয়ান সম্মেলনে যোগ দিতে গিয়ে পম্পেও উত্তর কোরিয়ার প্রতি নিষেধাজ্ঞা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আসিয়ান সদস্যদের প্রতি। তো তাতে কি মনে হয় না যে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অনেকটা আগের অবস্থায় ফিরে যাচ্ছে?
এটি হয়তো এখনো পুরোপুরি বলা যাবে না, কারণ আগের অবস্থাটা তো ছিল, আমরা যদি বলি যে প্রি সামিট সিচুয়েশনটা কিন্তু একেবারেই কোনো কমিউনিকেশন ছিল না এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পম্পে 3 বার আপনার নর্থ কোরিয়া সফর করেছে এবং বিশেষ করে নর্থ কোরিয়া ইতিমধ্যে তাদের যে যৌথ ঘোষণার অংশ হিসেবে আমরা লক্ষ্য করেছি যে মার্কিন সৈন্য যারা কোরিয়ান ওয়ারে মারা গিয়েছিল তাদের যদিকে বলা হয় যে সার্ভিসম্যান, তাদের দেহাবশেষ কিন্তু আপনার রিটার্ন করেছে বা কিছু প্রোগ্রেস আমরা দেখছি। ফলে এটাকে একেবারে প্রি সামিট লেভেলে আমরা এখনো বিবেচনা করছি না, কিন্তু আমি মনে করি যে সামিটের মাধ্যমে সম্পর্কের অগ্রগতির যে জায়গাটা যেটা ট্রাম্প নিজেও মানে বিশ্বের বিশ্ববাসীর সামনে কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে নর্থ কোরিয়ার থ্রেটের ব্যাপারে উনি বলেছিলেন যে নর্থ কোরিয়া এখন থেকে আর খুব একটা খুব হুমকি না, এবং নর্থ কোরিয়াকে কেন্দ্র করে সাউথ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিলিটারি এক্সারসাইজ সেটা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেই জায়গাগুলো থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি যে এই যে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়ার ব্যাপারে যে ধরনের সিকিউরিটি অ্যাসেসমেন্ট করেছিল সেই জায়গাটাতে আমি মনে করি যে এক ধরনের যে উচ্ছ্বাস এবং যে ধরনের ইতিবাচক অবস্থাটা ছিল সেখানে অনেকটাই আমি বলবো যে মানে নতুন করে পুনর্মূল্যায়ন করতে হচ্ছে, কিন্তু সম্পর্কের জায়গাটাতে কিছুটা অগ্রগতি হয়েছে এবং সেই অগ্রগতিটা আমি মনে করি যে একেবারে রিভার্স করার মতো অবস্থা এখন হয়নি, যেহেতু দুই দেশের মধ্যে যোগাযোগ হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী দিয়েছে, নর্থ কোরিয়া কিছু ইনিশিয়েটিভ নিয়েছেন এবং এটাকে হয়তো মানে এই নর্থ কোরিয়ার এই আচরণটাকে আর এক্সপেডাইট করার জন্য এই নর্থ কোরিয়ার উপর একটা চাপ তৈরি করার জন্য বা যে চাপটা যে টেনশন আছে সেটাকে আসিয়ান দেশগুলো যেন আরো ভালো ফলো করে, অর্থাৎ এই নর্থ কোরিয়ার কমিটমেন্ট গুলোকে যেন নর্থ কোরিয়া আরো বেশি তারা ইমপ্লিমেন্ট করতে পারে বা করার মতো একটা পরিবেশ তৈরি হয় সেটার চেষ্টা করা হচ্ছে। আমার মনে হয় যে নর্থ কোরিয়াকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই অঞ্চলের যে তার যে স্ট্র্যাটেজিক গোল অর্থাৎ নর্থ কোরিয়ান থ্রেটটাকে রিডিউস করা এবং সেই রিডিউস করার জায়গাতে যে ধরনের প্রোগ্রেস আসার কথা ছিল সেটা আসেনি।
প্রসঙ্গত আরেকটি কথা আসে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক সংগঠনগুলোর চাইতে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দিয়েছে সবচাইতে বেশি বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হওয়ায় আপনি কি মনে করেন যে আসিয়ানের উপর যুক্তরাষ্ট্রকে অনেকখানি অন্তত কিছুটা নির্ভরশীল হতে হবে?
আমি 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 মনে করি আপনি আপনি যথার্থই বলেছেন যে শুধু এই কারণে না, আসিয়ানের উপর নির্ভরশীল হওয়ার পেছনে আরো অনেক কারণ আছে। নর্থ কোরিয়ার ইস্যুটা তো আছে এবং এই অঞ্চলের চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের যে বর্তমান যে প্রেক্ষিত সেই প্রেক্ষিত বিবেচনা করলেও আমরা বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং আসিয়ান গ্রুপের উপরে নির্ভরশীলতা তাদের তাদের বাড়তে পারে, এবং বিশেষ করে নর্থ কোরিয়া ইস্যুতে আমরা জানি যে ধরনের প্রোগ্রেস মার্কিন যুক্তরাষ্ট্র আশা করেছিল সেটি হয়নি। এবং আরেকটি বিষয় আপনি যদি বললেন যে এই যে দ্বিপাক্ষিক যে আলোচনা করা, এটি আমরা জানি যে পরাশক্তি কিংবা বৃহৎ শক্তিগুলো তাদের এক ধরনের টেন্ডেন্সি থাকে যে দ্বিপাক্ষিক আলোচনা বা দ্বিপাক্ষিক উপায়ে সমস্যা সমাধান করা, কিন্তু নর্থ কোরিয়া ইস্যুটা কিন্তু এর যে এর বাই নেচার এটা একটা বহুপাক্ষিক সলিউশন দাবি রাখে, বহুপাক্ষিক প্রক্রিয়াকে এখানে গুরুত্ব দেওয়ার দাবি রাখে এবং ইতিপূর্বে এই ধরনের একটি প্রক্রিয়া ছিল সিক্স পার্টি টক্স নামে একটি মাল্টিলেটারাল প্রসেস ছিল। ফলে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সাবমিট করেছে বা দ্বিপাক্ষিক আলোচনা করতে পারে, কিন্তু আমার মনে হয় এখানে বহুপাক্ষিক যে প্রক্রিয়া যেখানে বিশেষ করে মানে রাশিয়া চীন এবং জাপান এই তিনটি রাষ্ট্রের যে ভূমিকা সেই ভূমিকাটার উপর আরো আরো গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থায় বিশেষ করে ট্রাম্পের প্রায়োরিটি আমি দেখছি যে এখানে দ্বিপাক্ষিক বিষয়টাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আসিয়ান যে আসিয়ান নর্থ কোরিয়া ইস্যু থেকে অনেকটা দূরে, নর্থ কোরিয়া ইস্যুটাকে যদি আপনি আমরা যদি খুব প্র্যাকটিক্যালি দেখি তাহলে এই ইস্যুর সঙ্গে যে রাষ্ট্রগুলোর স্বার্থ অঙ্গাঙ্গী ভাবে যুক্ত এবং যে রাষ্ট্রগুলো নর্থ কোরিয়ার প্রতিবেশী এবং ঐতিহাসিকভাবে নর্থ কোরিয়া ইস্যুর সাথে যুক্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছেন, সেই রাষ্ট্রগুলোকে যথেষ্ট না দিয়ে অথবা সেই রাষ্ট্রগুলোকে মূল জায়গায় না রেখে এখানে আসিয়ানের উপরে নির্ভরশীলতা খুব একটা আমার মনে হয় না যে নর্থ কোরিয়া ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র মানে খুব বেশি ফলপ্রসূ একটা প্রভাব রাখতে পারবে।
জি অধ্যাপক দেলওয়ার হোসেন, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।
এবার শুরু হচ্ছে আমাদের আয়োজন আলাপন। আজকের আলাপনের বিষয় হচ্ছে নিরাপদ সড়ক ও ন্যায় বিচারের দাবিতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে এবং যথারীতি সঞ্চালনা করছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। সেলিম, আমরা তো চলতি ঘটনাবলী নিয়ে আলোচনা করি এবং আলাপনের আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে কয়েকদিন ধরেই ছাত্রদের একটা আন্দোলন চলছে, প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে এবং নানা দিক থেকে নানান মতামত, নানা মন্তব্য আমরা শুনতে পাচ্ছি।
শুরু হয়েছে যদিও নিরাপদ সড়কের দাবিতে,
নিরাপদ সড়কের দাবি নিয়ে
কেন্দ্র করে, কিন্তু এখন বিস্তৃতি লাভ করেছে নানান দাবিতে। তো মূল দাবি ওইটাই, নিরাপদ সড়ক চাই, এবং সেজন্যই আমরা নিরাপদ সড়ক চাইয়ের যে মূল প্রবক্তা জনাব ইলিয়াস কাঞ্চনকে আমরা পেয়েছি আজকে অনেক ব্যস্ততার মাঝেও, তিনি সময় করে কিছুক্ষণের জন্য অংশ নেবেন। ইলিয়াস কাঞ্চন, আপনাকে স্বাগত জানাচ্ছি আলাপনে।
জি, আপনাদের ধন্যবাদ এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় করে আমাদের সাথে যোগ দিচ্ছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনায়।
আচ্ছা, আরো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আমাদের সঙ্গে, মানবাধিকার কর্মী হিসেবে সবাই তাকে চেনেন।
কে ছিলেন?
জুনায়েদ সাকি, তরুণ প্রজন্মের একদম খুব বলিষ্ঠ কণ্ঠস্বর।
ওনাকে লাইনে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় যে প্রযোজক আনিস আহমেদ বললেন যে ওনাকে চেষ্টা করতে
বলেছিলাম, বোধহয় লাইনটা কেটে গেছে আবার।
আচ্ছা,
তো আমার মনে হয় যে আমার একটা হাতে চমৎকার একটি রিপোর্ট আছে বিথির, নাসরিন হুদা বিথি গতকাল পাঠিয়েছিল এই আন্দোলন দিয়ে,
বিভিন্ন মানে রাজপথে যারা আন্দোলন করছে তাদের মতামত নিয়ে। তো
এই রিপোর্টটি 4 মিনিটের, রিপোর্টটি শুনে আলোচনা শুরু করতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ইলিয়াস কাঞ্চন সাহেবের
সময় নেই। আচ্ছা,
আমার মনে হয় তাকে দিয়ে আমরা
শুরু করি। হ্যাঁ, ওনার কাছ থেকে ওনার বক্তব্য শুনি, কারণ উনি তো এই নিরাপদ রাজপথের দাবি নিয়ে সোচ্চার বহুদিন থেকে, অত্যন্ত দুঃখজনক মর্মান্তিক একটি ঘটনার পর থেকে উনি সোচ্চার হয়েছেন। ইলিয়াস কাঞ্চন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
চলমান আন্দোলন প্রসঙ্গে আপনি কি বলবেন,
কি বলবেন এই বর্তমানের এই পরিস্থিতি?
এই পরিস্থিতিটা আসলে আমি সেইভাবে বিশ্লেষণ করব যে 25 বছর ধরে আমার স্ত্রীকে হারানোর পর যে আন্দোলনটি শুরু করেছিলাম, সেই সময় দেশের মানুষ আসলে বুঝতেই পারেনি যে সড়ক দুর্ঘটনা এটি মানুষের সৃষ্ট, মানুষের অজ্ঞতার জন্য সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের দেশের মানুষের, এমনকি নেতৃস্থানীয় মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, তারাও মনে করত যে সড়ক দুর্ঘটনা ভাগ্যের ব্যাপার, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায়, এতে করার কিছু থাকে না মানুষের। এবং প্রথম দিকে আমাকে বলা হতো যে আমার মাথা খারাপ হয়ে গেছে, স্ত্রী মারা যাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে, আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করছি। তো এই 25 বছরে আসলে সেই ধারণা থেকে মানুষ বেরিয়ে এসেছে, বিশেষ করে আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে সন্তানরা, তারা এটিকে বেশি করে উপলব্ধি করতে পেরেছে এবং এই উপলব্ধিটি এমন ভাবে করতে পেরেছে যার জন্য আজকে দেখেন যে ফেসবুক, বাংলাদেশের ফেসবুকে যদি আপনি দেখেন যে সকলেরই কিন্তু স্ট্যাটাসে এবং যে আন্দোলন হচ্ছে সেখানে শুধু একটি কথা, যে আন্দোলনটির নাম আমি দিয়েছিলাম নিরাপদ সড়ক চাই, সকলেই কিন্তু একই বক্তব্য, নিরাপদ সড়ক চাই। এবং আমি এই দীর্ঘ আন্দোলনের মধ্যে আমার যে কিছু অসুবিধার মধ্যে বিভিন্ন সময় পড়েছে সেগুলো তারা লক্ষ্য করেছে, কিন্তু তারপরে আমি দমে যাই নাই, আমি আমার কাজ আমি চালিয়ে গেছি এবং কোনো কিছু পাওয়ার জন্য নয়, কোনো চাওয়ার জন্যও নয়, আমি চেয়েছি সড়ককে নিরাপদ করার জন্য। তো এই জিনিসটি যখন আমি অনেক সময় আমি দেখেছি যে মানুষের মরাল সাপোর্টটা আমার কাছে, আমার পাশে ছিল, আমি অনেক সময় বলেছি যে শুধু আপনাদের মরাল সাপোর্ট চাই না, আমার পাশে থেকে আমাকে শক্তি যোগানোর সাহস আমাকে দেন।
সেই শক্তিটা আপনি আজকে উপলব্ধি করছেন,
এই শক্তিটা এখন এই আমার নতুন প্রজন্ম, আমার সন্তানরা সেটি আমাকে আজকে রাস্তায় নেমে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে, কিন্তু
এটা তো আপনার জন্য একটা যেমন বিরাট অর্জন, শুধু না বিরাট পাওয়া, বিরাট সমর্থন, এটা আপনাকে মানসিক দিক থেকে একটা কি বলবো স্বস্তি এনে দিচ্ছে। এবং যারা এই ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন, যারা পরিবারে এই ধরনের সাফারিং এর মধ্যে দিয়ে, দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে গেছেন, তারাই শুধু উপলব্ধি করতে পারেন। কারণ আমরা দূর থেকে মন্তব্য করতে পারি, অনেকেই অনেক মতামত দিতে পারেন, অনেক রকমের তাদের ওপিনিয়ন দিয়ে এটা ভিন্ন মোড় নিতে পারে, সেটা যাতে না হয় সেটাই আমাদের লক্ষ্য রাখা উচিত। এখন
তো এই আন্দোলন যখন চলছে, ঠিক সেই মুহূর্তে আজই আমাদের ঢাকা থেকে খবর আসলো যে আজকে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে।
এটা
মানে একটা আশ্চর্য অভাবনীয় ব্যাপার, অত্যন্ত মর্মান্তিক। এবং কেউ যে মানে যারা উপেক্ষা করে এই ধরনের প্রয়াসকে, বা যারা কোনো কিছুতে এটা বুঝতে চায় না, উপলব্ধি করে না যে কি অসুবিধা, কি কারণটা হচ্ছে, সেটা খতিয়ে দেখে সেই কারণকে একেবারে উপড়ে ফেলা, নির্মূল করা, সেটার চেষ্টা করে না। আমি তো বুঝতে পারি না মানবিক দিক থেকে আমরা কিভাবে তাদের বিচার করব। তো জুনায়েদ সাকি এসেছেন, জুনায়েদ সাকি আপনি লাইনে যোগ দিয়েছেন? হ্যালো,
একটি ছোট্ট বক্তব্য আছে বিথির ওই রিপোর্টে গতকাল নেওয়া, তবু আমি শোনাতে চাই এই কারণে যে এই রিপোর্টটিতে এই আন্দোলনের প্রথম থেকে এ পর্যন্ত যা যা হয়েছে মোটামুটি
উঠে এসেছে, চিত্র উঠে এসেছে।
আলোচনা রিপোর্টটি শুনলে আমার মনে হয় আলোচনা করতে আমাদের সুবিধা হবে।
তো আমরা
কি নাসরিন হুদা বিথির রিপোর্টটি শুনতে পারি?
বাস চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর থেকেই বিক্ষোভ চলছে সারা দেশে। শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার আজ বৃহস্পতিবার সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। সরকারি নির্দেশ উপেক্ষা করে আন্দোলনরত সকল শিক্ষার্থী ইউনিফর্ম পরে রাজপথে নেমে আসে। ঢাকা শহরের কমপক্ষে 15-20 পয়েন্টে তারা রাস্তায় অবরোধ করে। রাস্তার গাড়িগুলো ড্রাইভিং লাইসেন্স, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র চেক করে ও শৃঙ্খলাভাবে পথ চলতে ব্যবস্থা করে দেয়।
ফিউচারে ভালো হবে, যদি শক্ত কিছু হয়, আইন যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো হবে। দুর্ভোগ তো হচ্ছে, কিন্তু এটা তো আমার কোনো ব্যাপার না।
পাশাপাশি ভিন্ন প্রতিক্রিয়াও শোনা গেল।
কষ্ট অবশ্যই হচ্ছে, মানে কেমন যে আন্দোলনে যায় মইরা গেছে মইরা গেছে, তার প্রতিশোধ নেওয়ার অনেক পদ্ধতি আছে আমার হিসাবে। তাই এইভাবে যে জনগণ কষ্ট করাটা, বাবা এটা তো খুব কষ্টের কথা।
আমি সিঙ্গাপুর থেকে আসছি, আসার পর পৌঁছানোর পর যা দেখলাম পরিস্থিতি অবরোধ। আমি তো বাসামান মেহেরপুর, যাইতে খুবই অসুবিধা, ট্রেনের অপেক্ষায় বসে আছি, ট্রেনের অবস্থাও খুবই দুর্যোগ অবস্থা ছেন। তা বাসায় হয়তো আজকে যাইতে পারবো কিনা এটাও সঠিকভাবে বলতে পারছি না, হয়তো বা আজ এই স্টেশনেই হয়তো রাত কাটাইতে হইবে।
রাস্তায় বাস চলাচল একেবারেই বন্ধ ছিল, তবে যাত্রীরা ছিল ছাত্র আন্দোলনের পক্ষে।
ওরা ওদের দাবি আদায় করুক, আর সমস্যা নেই, যতদিন ওরা দাবি আদায় না করতে পারুক ওরা করুক।
সাধারণ জনগণ যে পাবলিক রাস্তা দিয়ে যাতায়াতের যে সমস্যা, আমরা সেরকম ভাবে কিছুই দেখি নাই। ওরা শৃঙ্খলা বজায় রেখে ওরা উদ্যোগ নিতেছে।
এ সময় স্লোগানে স্লোগানে মুখর ছিল রাজপথ। ছাত্ররা বলে তাদের দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।
ঢাকা সহ দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্কুল কলেজের সামনে স্পিড ব্রেকার থাকতে হবে, এবং ছাত্রছাত্রীদের জন্য হাফ ভাড়া ব্যবস্থা করতে হবে।
আমরা একটা নো ভায়োলেন্স মুভমেন্ট করতেছি, আমরা আমাদের দাবি মানার জন্য আজকে রাস্তায় এসেছি। আমাদের স্কুল অথরিটি আমাদেরকে বাধা দিয়েছে, কিন্তু আমরা স্কুল অথরিটিকে দেখি নাই, আমরা আমাদের দাবি মানার জন্য আজকে আন্দোলন করব।
যে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, মানে যারা আসলে খুনটা করছে, তাদেরকে আমরা ফাঁসি চাই।
অনেকে শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা ঘোষণা করে।
আমরা আকাশে উঠতে চাই না, চাঁদের দেশে যেতে চাই না, আমরা সুখী সমৃদ্ধ সুন্দর একটা বাংলাদেশ চাই।
এই আমাদের কোচি কিশোররা, হ্যাঁ, যারা এখনো পলিউটেড কম, তারাই কিন্তু আজকে বিক্ষোভের জায়গাটা এসছে, এবং তাদের আমি মনে করি যে তারা এই যে নেমে এসছে, এটাই আমাদের পুরো জাতির জন্য একটা ওয়েক আপ কল হওয়া দরকার। আমাদের সমস্ত রাষ্ট্র ব্যবস্থা, আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষের নড়েচড়ে বসা দরকার। তারা যেন এই সমস্যাটার গভীরে যান, সমস্যার সমাধানগুলো যা ইতিমধ্যেই বহুবার আলোচিত হয়েছে।
এই যে রিক্সা করে আসছিলাম, লেন তৈরি করে দিচ্ছে, গাড়ির লেন তৈরি করে দিচ্ছে, চমৎকার, মানে আমার গা কাটা দিয়ে উঠছিল যে আমাদের বাচ্চারা এত সুন্দর কাজ করছে পথের মধ্যে, এবং মানুষের নিরাপত্তা দিতে পারবে ওরা।
নিরীহ জনগণকে হত্যা করা হচ্ছে, সে হত্যার বিরুদ্ধে ছাত্ররা দাঁড়িয়ে গিয়েছে। একদিন এই ছাত্ররাই বাংলাদেশের সকল দুর্নীতিবাজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দিবে।
মা হয়ে রাজপথে আসলাম যে আমার সন্তান চলে আসছে, আমি কেন ঘরে বসে থাকবো? এই নিরাপদ সড়ক শুধু সন্তানের জন্য না, পুরো দেশবাসী পুরো মানুষের জন্য এই নিরাপদ সড়ক চাই আমরা। এই সড়কের পক্ষে আমরা, এবং আমরা চাই এই ছাত্ররা যতক্ষণ এই দাবি না মানবে ততক্ষণ তারা যেন ফিরে না যায়।
আমরা ছাত্রদের পক্ষে আছি, আন্দোলনেরা যতদিন পারে চালাইতে থাক। আমরা এতে আমরা ছাত্রদের সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু আন্দোলন চাই।
শিক্ষার্থীরা নিরাপদ সড়ক চায়, চায় না ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া ড্রাইভার, এর সাথে চাই ঘাতক ড্রাইভারের মৃত্যুদণ্ড আর নয় দফা দাবি আদায়। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আমরা শুনলাম আসলে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের মতামত শোনা গেছে, এবং ফেসবুকে সেলিম অনেকের মন্তব্য আসছে এই নিরাপদ সড়কের দাবিতে। যেমন নাজিম মোহাম্মদ, নূর আলম, নূর জামাল ঢালি, এবং এরা সবাই লিখছেন, সাইফুর রহমান মাসুদ, এবং সবারই একই কথা যে আমরা নিরাপদ সড়ক চাই, সেই দাবি যাতে সরকার এবং বিভিন্ন স্তরের মানুষ, যারা শুধু সরকার না বেসরকারি পর্যায়ে সব দেশের জনগণ, আপামর জনগণ যাতে উপলব্ধি করতে পারে যে নিরাপদ সড়কটা কত প্রয়োজনীয় একটি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে।
আপনার এই ফেসবুকের মন্তব্য এবং বিথি রিপোর্ট থেকে কয়েকটি পয়েন্ট আমি একটু ইলিয়াস কাঞ্চন সাহেবকে জিজ্ঞেস করতে চাই,
হ্যাঁ বেশ,
তার মতামত এবং বিশ্লেষণ। সেটা হচ্ছে বিথির রিপোর্টে যেগুলো উঠে এসছে এর ভিতরে, যারা যাদের ইন্টারভিউ করা হয়েছে তারা অনেকেই বলেছে যে স্পিড ব্রেকারের ব্যবস্থা নাই বাংলাদেশে, বাচ্চাদের জন্য স্কুল শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা নাই, তারপরে ড্রাইভারকে বিচার হয় না, ঘাতক ড্রাইভারদের যতগুলো
গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করার, মানে পরিবহনের নিয়ন্ত্রণ করার রাস্তায় কোনো ব্যবস্থা নেই,
ট্রাফিক সমস্যা, যানজট
হয়, ট্রাফিক সমস্যা আছে, কোন রকমের কোনো কিছু নিয়ন্ত্রণের ব্যবস্থাটা একেবারেই শিথিল।
আরেকটা পয়েন্ট হলো ফিটনেসবিহীন গাড়ি। এই কয়েকটা পয়েন্ট নিয়ে আপনি আন্দোলন করছেন 25 বছর ধরে, তো কি অগ্রগতি হয়েছে এবং এই আন্দোলনে আমরা কি অগ্রগতি আরো আশা করতে পারি?
না, এই কয়েকটা পয়েন্ট না, এটা হলো বাচ্চাদেরই নয় দফা, কিন্তু আমার আরো অনেকগুলো পয়েন্ট আছে, সেইগুলো নিয়ে আমি আন্দোলন করছি। যেমন যুবক উপযোগী আইন প্রণয়ন করার বিষয়টি আছে, যে আমাদের যে পুরোনো দিনের যে আইন আছে সেই আইন দিয়ে আসলে সড়কের ব্যবস্থাপনা সেভাবে করা সম্ভব নয়, তার জন্য এখন এই 1983 সালের আইনকে পরিবর্তন করে নতুন করে এই সময়ের সঙ্গে তাল রেখে যেন আইন প্রণয়ন হয় সেটি আমাদের দাবি, প্লাস সড়কের মানও উন্নয়ন করা আমাদের দাবি, কারণ আমাদের অধিকাংশ সড়ক ছিল আন্দোলনে, আমাদের আন্দোলনের কারণে কিছু কিছু সড়ক এখন ফোর লেন হয়েছে, মাঝখানে ডিভাইডার হয়েছে, তা আমরাও চাচ্ছি যে প্রতিটি সড়কে যেন ফোর লেন করে মাঝখানে ডিভাইডার দিয়ে একমুখী চলাচল হয়, কারণ 33% সড়ক দুর্ঘটনা মুখোমুখি সংঘর্ষে ঘটে, কারণ যেহেতু দুই লেনের সড়কই বেশি, সেই কারণে একটা দিক থেকে যখন যা বেপরোয়া ভাবে, আবার উল্টো দিক থেকে যখন বেপরোয়া ভাবে আসে এবং অদক্ষ চালকরা যখন চালায় তখনই মুখোমুখি সংঘর্ষ গুলো ঘটে, যার জন্য একমুখী চলাচলের জন্য আমাদের দাবি আছে। তারপর এরকম অনেকগুলো দাবি আছে যেগুলো মানে আমরা অনেক চিন্তা ভাবনা করে সরকারকে সেগুলো সাজেশন দিয়েছি, এবং আরো দাবি যেটি সেটি হলো যে আমরা যদি যতদিন পর্যন্ত দক্ষ চালক তৈরি করতে না পারবো ততদিন পর্যন্ত আসলে সড়ককে আমরা নিরাপদ করতে পারবো না, তা আমরা শুধু ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স দেখলে হবে না, তাদের সুযোগও করে দিতে হবে যে তারা যেন দক্ষ হয়, ইনস্টিটিউশনের মাধ্যমে যেন চালক হয়, কারণ এখন বাংলাদেশের যে পদ্ধতি সেটি হলো যে একজন উস্তাদ সেও মানে আরেকজন উস্তাদকে ধরে মানে ড্রাইভার হয়েছে, উস্তাদ সার্ভেট পদ্ধতিতে ড্রাইভার হয়, যেখানে মানে আপনার যে বিচার বিবেচনা এবং পরিবেশ পরিস্থিতি এমনকি যে স্পিডের যে ক্ষতি সেই সমস্ত তাদের জ্ঞানগুলো নাই, তো ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে আসলে পরে তারা পরিপূর্ণভাবে পরিপক্ক একজন ড্রাইভার হতে পারে, অন্যান্য দেশে উন্নত দেশে কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু এইভাবেই চালক তৈরি হয়, কিন্তু আমাদের দেশে শুধু আপনার উস্তাদ সার্টিফিকেট করে কিন্তু এখানে চালক তৈরি হয়, এবং যার জন্য আমাদের এখানে অনেক দুর্ঘটনা ঘটে, প্লাস আমাদের এখানে যে কিছু দেশীয় মেড কিছু গাড়ি আছে যেগুলো মানে
এটাকে
বলা চলে না, কারণ খুবই বিপদজনক এগুলো, এগুলো ব্রেক ঠিক নাই, কোনো কিছু নাই, যে কৃষকরা শ্যালো মেশিন দিয়ে পানি তুলে খেতে সেচ কার্য পরিচালনা করে সেইগুলো দিয়ে এখানে গাড়ি তৈরি করা হয়েছে। এবং আপনারা জানেন যে রিক্সা, যে রিক্সা আপনারা বাংলাদেশে যারা ছিলেন আপনারা জানেন যে পায়ে প্যাডেল মেরে রিক্সা চালানো হতো, সেটার মধ্যে মোটর বসে সেটার স্পিড বাড়ানো হয়েছে। তো এইরকম একটা হালকা যানের মধ্যে, একটা রিক্সার মধ্যে যদি আপনার মোটর বসায় এবং সেটার গতি যদি বৃদ্ধি করে, তাহলে এটা ব্রেক করলে তখন এটার কি অবস্থা হবে, এরকম অনেকগুলো আমাদের দাবি আছে। হাট বাজার রাস্তার পাশ থেকে উচ্ছেদ করার বিষয় আছে, ফুটপাথ বা আপনার গিয়ে পরিষ্কার করার ব্যাপার আছে, এবং আপনার গিয়ার কিছু কিছু জায়গার যেখানে খুবই প্রয়োজন সেখানে ওভারব্রিজ কিংবা আন্ডারপাস কিংবা জেব্রা ক্রসিং সেগুলো মানে ই করা, এবং স্কুলের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যেও এই সেফটির বিষয়টাকে আনা, যাতে আমাদের প্রজন্মরা মানে আরো ভালো করে জানতে পারে রাস্তা চলাচলের বিষয়গুলো। এই 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 এইরকম আমাদের অনেক দাবি আছে।
আপনি একটু বিশ্লেষণ করবেন।
ধন্যবাদ আপনাকে। আজকে প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে আজকে আমাদের কিশোররা যে একটা অভাবনীয়, অভূতপূর্ব এবং অসাধারণ আন্দোলনের সূচনা করেছে, সেটা আসলে কিভাবে মানে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো তার কোনো আসলে ভাষা খুঁজে পাওয়া মুশকিল। কারণ হচ্ছে যে এই যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের সরকারের যে দায়িত্ব, আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব, দায়িত্বশীল কর্তৃপক্ষের যে দায়িত্ব, তাদের যে চূড়ান্ত ব্যর্থতা, সড়কে যে নৈরাজ্য তৈরি করেছে, তিন মানুষ মারা গেছে, আজকেও মানুষ মারা গেছে, মৃত্যু, সেই মৃত্যু মিছিল চলছে, এর কোন প্রতিকার নেই, জবাবদিহিতা নেই, এবং একটা কায়েমি স্বার্থ যেভাবে পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণ করছে তার বিরুদ্ধে যে বিক্ষোভ দরকার। আমরা এখানে ইলিয়াস কাঞ্চন ভাই বলছেন এবং তিনি গত বহুদিন ধরে এই আন্দোলন বিশেষভাবে এই ইস্যুটাকে ফোকাস করে আন্দোলন করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং এই এবং আমরাও রাজনৈতিক দিক থেকে, সামাজিক আন্দোলনের দিক থেকে নানান প্রশ্ন তুলেছি, কিন্তু কোনো কিছুই কিছুতে কিছু হচ্ছে না। আমি মনে করি যে এই আন্দোলনের ফলে একটা জাগরণী ডাক এসছে, এবং আমাদের এই কিশোররা বাংলাদেশের পথ দেখাচ্ছে, তারা এটা প্রমাণ করেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ এই কিশোরদের হাতে যদি থাকে, তাহলে ভবিষ্যতে তারা যখন এই দেশ চালাবে তখন বাংলাদেশ অনেক নিরাপদ হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে প্রথমত যে সংবেদনশীলতা তারা দেখিয়েছে তাদের সহপাঠীর মৃত্যুতে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই যে আমাদের সামষ্টিকতা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দ্বিতীয়ত যে আমাদের কিশোররা একটা এই যে ব্যবস্থার যে একটা বিরাট রকম মানে ত্রুটি এবং সেইটাকে তারা চিহ্নিত করছেন, হয়তো তাদের দাবি থেকে সব সমস্যার সমাধান আসেনি, কিন্তু তারা যে দাবিগুলো তুলেছে সেগুলো গুরুত্বপূর্ণ। আমাদের এখন আরো গভীর চিন্তা করা দরকার, কেননা গভীর চিন্তাগুলো সমাজে এমন নেই যে আমাদের নতুন করে করতে হবে, ইতিমধ্যেই আছে। স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের মধ্যে অনেকগুলো কথা আছে, আমরা সামাজিক রাজনৈতিক আন্দোলন থেকে অনেকগুলো প্রশ্ন তুলেছি। যেমন ধরুন শুধু ঢাকা শহরের কথা যদি আমি ধরি, যেটা দিয়ে সারা দেশকে আমরা নানানভাবে চিন্তা করতে পারি, যে আমরা যদি আমাদের এখানে সিটি বাসকে একটা কোম্পানির অধীনে অথবা রুট ভিত্তিক একক কোম্পানির অধীনে নিয়ে আসি, এবং সেইগুলোকে যদি পাবলিক প্রাইভেট মানে অর্থাৎ সরকারি বেসরকারি উদ্যোগে আনা যায়, 51% সরকারি মালিকানা থাকবে, 49% বেসরকারি মালিকানা, যারা বাসের মালিক তারা এখানে শেয়ার হোল্ডার হবে, এবং আমরা একক কোম্পানির অধীনে এই পুরো বাস ব্যবস্থাপনা যদি চালাই, আমরা যদি চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করি, সেটা বাধ্যতামূলক করি, তাদের লাইসেন্সকে বাধ্যতামূলক করি, এবং তাদের কর্মঘণ্টা নিশ্চিত করে বেতন ভিত্তিক করে তুলি, তাহলে দেখা যাবে এই যে প্রতিযোগিতা মানে টাকা জমা দেওয়ার জন্য যে প্রতিযোগিতা যাত্রী ধরার, এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে, অতিরিক্ত কর্মঘণ্টার জায়গাটাও বন্ধ হয়ে যাবে। ফলে একটা ব্যবস্থাপনার জন্য আমরা প্রয়োজনে মানে বিভিন্ন যারা দক্ষ কোম্পানিকে হায়ার করতে পারি আমাদের এখানে জনবল তৈরি করার জন্য, এটা একটা রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার, এবং এই পরিকল্পনা বিভিন্ন ভাবে আলোচিত হয়েছে। এমনকি প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব শেষ পর্যন্ত এই উদ্যোগ বিভিন্ন সামাজিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি নেওয়ার চেষ্টা করছিলেন, সেটা মুখ থুবড়ে পড়ে আছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে সরকারের সদিচ্ছার যে অভাব সেটা আজকের আন্দোলন থেকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, এবং এই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই আন্দোলনে এই সড়কে যদি আমরা নৈরাজ্য বন্ধ করতে চাই তার জন্য যে সুস্পষ্ট সমাধান, যে কিভাবে আমরা এটা সমাধান করতে পারি, একক কোম্পানির অধীনে আনা, ড্রাইভারদের জন্য মানে প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদের লাইসেন্সের ব্যবস্থা করা, এবং সেটা মানে একটা প্রক্রিয়াটা সহজ করা, এবং প্রত্যেককে একটা সুনির্দিষ্ট গণতান্ত্রিক আইনের অধীনে আনা, আইন এখানে গুরুত্বপূর্ণ। আইনটা আসলে এমন ভাবে করা হয় যাতে করে ক্ষমতাবানরা শক্তিশালী হয়, এবং এখানে আজকে আমরা সরকারের দিক থেকে দেখছি যে সর্বোচ্চ আইন শাস্তি রেখে আইন করা হবে এই আশ্বাস তারা দিচ্ছেন, কিন্তু আসলে সর্বোচ্চ আইনই সর্বোচ্চ শাস্তি একমাত্র বিধান নয়, বিধান তো হচ্ছে আইনটা গণতান্ত্রিক হচ্ছে কিনা, আইন সাধারণ মানুষের যাত্রীদের পক্ষে যাচ্ছে কিনা, ক্ষমতাবানদের মানে রক্ষা করছে কিনা, এই জায়গাগুলো যদি আমরা বিবেচনা করি তাহলে দেখবো যে ক্ষমতাবানদের বিরুদ্ধে কিংবা ক্ষমতাবানদের অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে যদি আইন ঠিকমতো কার্যকরী হয় তাহলে এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন সম্ভব, এবং সেটা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। আজকের আমাদের শিক্ষার্থীরা যে প্রশ্ন তুলেছেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্দোলন সকলের জন্য, সারা 16 কোটি মানুষের জন্য, এবং সেইখানে তারা যে একটা মানে কি বলবো যে একটা অসাধারণ আন্দোলনের একটা দৃষ্টান্ত স্থাপন করলেন, সেই আন্দোলনের উপর যেভাবে ন্যাক্কারজনক ভাবে প্রথমে পুলিশি হামলা, গতকালকে আমরা মিরপুরে দেখলাম পুলিশ এবং সরকারি পেটোয়ারা যেভাবে হামলা করছে, এটা খুবই দুঃখজনক, অত্যন্ত ন্যাক্কারজনক। আমি মনে করি যে সরকার যদি আন্দোলনকে দমন করার কোনো পরিকল্পনা করে সেটা অত্যন্ত কেবল ভুলই হবে না, অত্যন্ত অন্যায় হবে। আমরা মনে করি যে সরকার এই আন্দোলনকে এক কি বলছে এই আন্দোলনকে প্রশংসা করে তাদের উচিত হচ্ছে কার্যকর সমাধানের উদ্যোগ নেওয়া, বিচারের দাবিটা পূরণ করা, একই সাথে এই যে সড়কের বিরাজ্য বন্ধের জন্য যে প্রস্তাবনাগুলো এসপিপি সহ সামাজিক আন্দোলন থেকে আসছে, ডেডিকেটেড বাস লেন করা সহ এইগুলো দ্রুত বাস্তবায়নের ঘোষণা দেওয়া, তাহলে কিন্তু আন্দোলনের জায়গা হবে। আর একটা জিনিস আমি বলবো যে কেন এটা হচ্ছে না, সেটা হচ্ছে এই কারণে যে এই পরিবহন খাতে একটা ব্যাপক কোটি কোটি টাকার লেনদেন প্রতিদিন ঘটছে, এবং আপনি যদি পরিবহন কোম্পানিগুলোর মালিকানার রাজনৈতিক চরিত্র দেখেন তাহলে দেখবেন যে কায়েমি স্বার্থ জনগণের দুর্ভোগকে পুঁজি করে কোটি কোটি টাকা আয় করছে, এবং সে সরকার নানানভাবে পৃষ্ঠপোষকতা করছে। এই পৃষ্ঠপোষকতা বন্ধ করার আজকে একটা সময় এসেছে, আমাদের কিশোররা দাবি করছে যে এই জায়গা বন্ধ করুন, এবং আমরা মনে করি যে সরকারের বড় অর্জন হবে যদি তারা এটা এই জায়গায় একটা ঘোষণা দেন যে এখানে একটা কোম্পানি একক কোম্পানি হবে, যে পরিকল্পনা আছে সেটা বাস্তবায়ন হবে, এবং বিচার হবে, গণতান্ত্রিক আইন হবে, এবং তারা এই যে মানে কোনোভাবে কোনো ধরনের অপশক্তি কিংবা কায়েমি স্বার্থকে আর পৃষ্ঠপোষকতা দেবে।
আমাদের আজকের এই আলোচনায়
সমস্ত 16 কোটি মানুষের নিয়ন্ত্রণ কি বলে নিরাপদ জায়গা তৈরি করা, ফলে নিরাপদ সড়কের আন্দোলনটা সত্যিকার অর্থে বাস্তব রূপ নেবে।
অনেক ধন্যবাদ সেলিম। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের অনেক শ্রোতাই ফেসবুকে আসছেন, মুনির, পিপুল, মোহাম্মদ রফিক, বাবু ইসলাম, শঙ্কর হালদার, সাইফুল হক, মোসিন আলম, কিন্তু বাবু ইসলাম একটি প্রশ্ন করেছেন, একটি নয় দুবার তিনি প্রশ্ন করেছেন যে এই যে আন্দোলন চলছে এই কিশোর তরুণদের গায়ে পুলিশ কেন হাত দিচ্ছে, পুলিশ কেন মারধর করছে, এবং মানে ছেলে মেয়ে নির্বিশেষে যারা হাই স্কুলের ছাত্রছাত্রী বেরিয়ে এসেছে তারও নিচে অনেক একটা জায়গায় দেখা গেছে যে বোধহয় 14-15 বছরের একটি ছেলে তার শার্টের কলার ধরে টান দিচ্ছে এবং তাদের মারধর করছে, পুলিশ কি করে তাদের গায়ে হাত দিচ্ছে আন্দোলনকারীদের, এবং কেন পুলিশ তাদের মারধর করছে কেন, সেটা জানতে চেয়েছে বাবু ইসলাম ফেসবুকে এই মুহূর্তে তার প্রশ্ন। আমি দুজনের কাছে যাবো
যে পুলিশ কি করে মানে আমি বলি যে বর্তমান সরকার কি করে কিশোরদের উপর পুলিশি হামলার দায়িত্ব গ্রহণ করছে, এটা তাদের জন্য কত বড় একটা রাজনৈতিক পরাজয়, কত বড় তাদের ইতিহাসে দায়ী থাকতে হবে যে তারা এই শিশু কিশোরদের উপরে হামলা চালিয়েছে। তারা একটা আপনি খেয়াল করে দেখুন যে গতকালকে রাত 10টা পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে তারা কিভাবে নেমে সারা শহরের রাস্তার ট্রাফিকিং ব্যবস্থাপনাকে অত্যন্ত শৃঙ্খলার সাথে ব্যবস্থা করেছে।
তার মানে ইচ্ছে থাকলে করা যায়, তারাই প্রমাণ করেছে এটা
করা যায়। তার পুরস্কারটা কি পেল, পুরস্কারটা পেল হচ্ছে পেটোয়া বাহিনী এবং পুলিশ কর্তৃক মিরপুরে নির্বিচারে হামলা। এই যদি হয় দেশের অবস্থা তাহলে তো আমরা কোনো সমাধানে পৌঁছাবো না। আমি মনে করি সরকারের দায়িত্ব হচ্ছে এই আন্দোলনকে নিজেদের রাজনৈতিক পরাজয় হিসেবে না দেখে রাজনৈতিক জয় হিসেবে দেখা, যে আজকে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এখন সম্ভব, জনমত তৈরি হয়েছে, এই জনমতকে কাজে লাগিয়ে কায়েমি স্বার্থ চক্রকে ভেঙে দেওয়া, সেই ভেঙে দেওয়ার কাজটা যদি তারা করতে পারেন তাদের রাজনৈতিক বড় অর্জন হবে, কিন্তু সেটা তারা না করে আন্দোলনকে কিভাবে ঘরে পাঠাতে পারবেন সেটার দিকে তারা বারবার মনোযোগ করছেন, এবং তারা আশ্বাস দিচ্ছেন কিন্তু আশ্বাসের উপর আস্থা রাখার সুযোগ নেই, কেননা মূল প্রশ্নগুলোতে তারা এখনো কোনো গুরুত্ব দিচ্ছেন না, কেননা এই যে ঢাকা শহরের প্রতিযোগিতামূলক বাসের যে মানে একটা যাত্রী ধরা
ওভারটেক করা
সেই কারণে এটা কেন এসছে? এসে একটাই কারণ, সেটা হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট জমা দিতে হয়। এখন এই জমার জায়গা যদি আপনি বন্ধ করে দেন, আপনি যদি একক কোম্পানির জন্য সুনির্দিষ্ট বেতনের ড্রাইভারদের চাকরি দেন, তাহলে কিন্তু এই প্রতিযোগিতা থাকবে না। কাজে এইটা সারা বিশ্বে প্রচলিত, পার্শ্ববর্তী দেশগুলোতে প্রচলিত। কাজে এই জায়গায় আমরা কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। সরকার আজকে এই জায়গা অবশ্যই বাস্তবায়ন করতে হবে বলে আমরা মনে করি, এবং
আমরা এখানে
বলে তার নিজের রাজনৈতিকভাবে লাভবান হবে।
আমরা কি আমরা তাহলে ছোট বিরতি নিচ্ছি এই জন্যে যে আমাদের অনেক লাইনে আমাদের বিভিন্ন সংবাদদাতারা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমরা শুনে নেব। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিস্থিতিটা কি, আমরা চট্টগ্রামে যাই প্রথমে, সেখানে রয়েছেন মোয়াজ্জেম হোসেন শাকিল। শাকিল,
হ্যাঁ শুনতে পাচ্ছি সবাইকে, ধন্যবাদ।
হ্যাঁ, ওখানে এই মুহূর্তে পরিস্থিতি বা সারাদিনের পরিস্থিতি কি দেখেছেন খুব সংক্ষেপে?
আজকে চট্টগ্রামে ছাত্রদের গতকালকের মতো খুব বেশি কর্মসূচি ছিল না। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে প্রায় দুই ঘন্টার মতো ছাত্ররা বিক্ষোভ করেছে, কিন্তু আজকে সবচেয়ে যে বড় যে দুর্ভোগটি পোহাতে হয় সেটা হচ্ছে বাস মালিক শ্রমিকদের অবশিষ্ট ধর্মঘট। অনেক যাত্রী আগে থেকে টিকিট করে বাস কাউন্টারে এসে দেখে গাড়ি ছাড়ছে না, যাত্রীদের সাথে এ নিয়ে বাস শ্রমিকদের সাথে মালিকদের সাথে অনেক বাগবিতণ্ডা হয়েছে। বেসরকারি চট্টগ্রাম থেকে কিছু গাড়ি ছেড়ে গেছে ঢাকা এবং বিভিন্ন এলাকার উদ্দেশ্যে, তো ওরকম গাড়িগুলোতেও বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে। কিছু শৃঙ্খল যুবক নিজেদেরকে বাস শ্রমিক পরিচয় দিয়ে গাড়ি ভাঙচুর করে যাত্রীদের মারধর করে। আমি যদি এখন থেকে প্রায় দুই ঘন্টা একটা ঘটনা বলি, স্থানীয় একজন সংবাদকর্মী নুরুল আবিদিন খান, সে আজকে এখানে পরিবহনের বাস করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন, পথিমধ্যে চকরিয়া পৌর বা টার্মিনাল এলাকা পৌঁছলে অর্ধশতাধিক যুবক তাদের বাসটি আটকে দেয়। তারা নিজেদের বাস শ্রমিক বলে দাবি করছিল, লোহার রড ও পাথর দিয়ে বাসের দরজা ভেঙে বাস ভেতরে ঢুকে যাত্রীদের মারধর করে ড্রাইভার ও হেল্পারকেও নামিয়ে দেয়। নুরুলাজিব মিহাজ যেহেতু সংবাদকর্মী, সে ওই বাসের ছিল, সেই সুবাদে সে বিভিন্ন দিকে যোগাযোগ করার পর চকরিয়া থানার দাসত্ব কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে। সভাপতি রুহুল আমিন বলেছে, তারা মূলত নিরাপত্তা নেই বলে বাস চালাচ্ছে না, এবং যাত্রীরা যে নিরাপত্তার কথা বলছে, এটা যারা সড়কে নিরাপত্তার কথা বলে তাদেরকে তিনি বোকার সঙ্গে বাস করছে এখন বলেছেন। আমি তার বক্তব্যটা শোনাতে চাই নুরুল আমিন।
হ্যাঁ শাকিল, আমরা শুনলাম। হ্যালো শাকিল, ঘোষণা দিয়ে আমরা,
কারণ আমাকে, হ্যাঁ আমি বিরতির পরে হয়তো থাকতে পারবো না, কারণ আমাকে একটা লাইভে যেতে হবে এখনই।
আগে বলেছিলেন, আচ্ছা আপনি আমাদের মানে 30 সেকেন্ডের ভিতরে একটা বক্তব্য দিয়ে যদি যান যে আমরা কি আশা করতে পারি এই আন্দোলন থেকে।
আশা আসলে মানে আশার তো সঞ্চার করেছে, কিন্তু এর মধ্যে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে সেটি নিয়ে আমি অত্যন্ত চিন্তিত আছি। কারণ হলো যে ইতিমধ্যে দেখেছি যে আপনারা নিজেরাই বলেছেন যে কিছু পুলিশি হামলা হয়েছে এবং কিছু কিছু স্টুডেন্টদেরকে টিসি দেওয়া হয়েছে। তো এই যে এই কাজগুলো যেগুলো করছে, তো এটার জন্য আসলে পরিস্থিতি কোন দিকে যাবে? পাশাপাশি যেমন পরিবহন সেক্টর মানে তারা মানে একটা রাইভেল হয়ে দাঁড়িয়েছে, যে তারা বাস বন্ধ করে দেওয়া, যাত্রীদেরকে পিটানো,
যাত্রীদের হয়রানি করা, হ্যাঁ
এবং আগামী দিনে তারা ছাত্রদের পিটাবে কিনা সেটি এখন আমার একটা
না, কিছু কিছু জায়গায় তো আমরা ছবি দেখেছি,
হ্যাঁ এবং হ্যাঁ কিছু কিছু জায়গা হচ্ছে, তো সেইটি এখন মানে মানে পক্ষ বিপক্ষর একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা আমি এটি নিয়ে এখন অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি।
আসলে এই ধরনের মর্মান্তিক ঘটনা থেকে এই দুঃখজনক পরিস্থিতির উদ্ভব কারোই কাম্য নয়, এবং সেটা সবাই উপলব্ধি করবেন যারা,
হ্যাঁ সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা তাহলে শুনি যে 8 তারিখে আমাদের একটি যুব অনুষ্ঠান,
আপনি আমাদের সঙ্গে সময় করে যোগ দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন।
তরুণ সমাজের চ্যালেঞ্জগুলো কি, কিভাবে তার সমাধান করা যায়?
সন্ত্রাস বা জঙ্গিবাদী আদর্শ বিস্তার রোধে তরুণ সম্প্রদায় কি করতে পারে, কিভাবে পারে?
তরুণদেরকে রাজনীতিতে আকৃষ্ট করতে কি করা দরকার?
এসব প্রশ্নের উত্তর জানতে অংশ নিন তরুণ নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠান থিঙ্কিং ফরওয়ার্ডে।
8ই আগস্ট বুধবার ওয়াশিংটন সময় সকাল 10টা থেকে 11টা ও বাংলাদেশ সময় রাত 8টা থেকে 9টা ফেসবুকে সরাসরি অংশ নিন ভয়েস অফ আমেরিকার থিঙ্কিং ফরওয়ার্ড সরাসরি আলোচনায়।
সেলিম, আমরা আমাদের আলোচনা ফিরে যাই বাংলাদেশের নিরাপদ সড়কের দাবিতে যে আন্দোলন চলছে সে বিষয়ে এবং আমাদের লাইনে
যারা পার্টিসিপেট করছে, যারা আন্দোলন করছে তাদের কিছু বক্তব্য আমাদেরকে পাঠিয়েছে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা
শুনিয়েছি।
কনকের দুজনের বক্তব্য শোনা, অনেক লম্বা রিপোর্ট পাঠিয়েছে, মাত্র দুজন
শিক্ষার্থী,
আমরা কি শুনতে পারি?
কনক লাইনে আছে? হ্যালো,
আমি শুনতে পাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অনেকগুলো ক্রাইসিস বা সংকট আমরা বুঝতে পারলাম এবং একই সাথে যারা সম্মানিত আলোচক তারা আজকে আমাদেরকে কিছু দিকও দেখালেন। কিন্তু আজকে একজন নাগরিক হিসাবে আমি আজকে আসলে অনেক ভীত, আমি আগামীর ব্যাপারে অনেক বেশি আমার এখন টেনশন লাগছে। কারণ আজকে যখন ভয়েস অফ আমেরিকার জন্য আমরা সংবাদ সংগ্রহে গিয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছি শাহবাগ থেকে দেখতে পেয়েছি অনেকগুলো মোটরসাইকেল, যেখানে প্রত্যেকটি মোটরসাইকেলে 3 জন করে মানুষ ছিল যারা সেখানে মহড়া দিয়েছে এবং সেখানে কিন্তু একটা ত্রাসের সৃষ্টি হয়েছে। একই সাথে আজকে দেখতে পেয়েছি যে একটা ধর্মঘট, যার ফলশ্রুতিতে ঢাকার যে রাজপথ গুলোতে সেখানে আজকে অনেকটাই ফাঁকা ছিল, বাস ছিল না বললেই চলে। সেই পরিস্থিতিতেও যেটা দেখেছি সেটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য। দেখেছি যে কয়েকটি বাস চলছে সেই বাসগুলো আগের যে তাদের স্বভাব সেই স্বভাবেই ফিরে গেছে। ডান দিকে একদম যেটা রং সাইড সেই ডান দিকের বাস থামিয়ে যাত্রী ওঠানামা করছে এবং একই সাথে কোন কোন বাস আড়াআড়ি ভাবে দাঁড়িয়ে পিছনের কোনো গাড়ি যেন আগে যেতে না পারে, আগে গিয়ে যেন যাত্রী তুলতে না পারে, সেই ধরনের মানসিকতাও আজকে যে কয়েকটি বাস চলেছে সেই কয়েকটি বাসের মধ্যে সেই কেন্দ্রটি দেখেছি। এবং আরেকটা সংকট যেটা হয়তো বা একটু আলোচনায় আসেনি সেই সংকটটাও তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এই মুহূর্তে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যারা রিক্সা চালক, আমরা হয়তো বা রিক্সা চালক পায়ে প্যাডেল মারছে বলে আমরা হয়তো বা গুরুত্ব দিচ্ছি না।
কনক, আপনি দুজন তিনজন স্টুডেন্টের সঙ্গে কথা বলেছিলেন, তাদের বক্তব্য একটু শুনি।
হ্যালো কনক, যে স্টুডেন্টদের মন্তব্য নিয়েছে তাদের বক্তব্য আমরা,
তাদের বক্তব্য একটু শুনি আমরা, দেখি।
নিরাপদ সড়ক চাই আমি অবশ্যই এটার পক্ষে, কারণ আমাদের ভাই বোনেরা এভাবে মারা যাচ্ছে, মানে এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। এবং অবশেষে শেষ পর্যন্ত যে মানুষ পথে নেমেছে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এটা, স্টুডেন্টদের এই কাজটা, এবং আমি নিজেও এখানে মানে সক্রিয় আছি, আমি অবশ্যই এটা সাপোর্ট করি। নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের দাবিগুলো খুবই সাধারণ, যে তারা যেটা চাচ্ছে নিরাপদ সড়ক চালাতে সরকারের যদি সদিচ্ছা থাকে অবশ্যই তারা আমাদের সাথে শিক্ষার্থীর সাথে কোঅপারেট করলে এটা সম্ভব সমাধানটা।
আমরা এখানে কোনো মারামারি কাটাকাটি রক্তারক্তি চাই না এবং আমরা চাই না আর কোনো দুর্ঘটনা ঘটুক, আর কোনো মেধাবী ছাত্র বাংলাদেশ থেকে চিরতরে হারিয়ে যাক। এই কারণে আমাদের বাংলাদেশের উন্নতির জন্য আমাদের এগুলো করতে হবে এবং আমরা চাই যেন সুষ্ঠু সুন্দরভাবে এই সবাই এই আন্দোলনটা মেনে নেয় এবং সবাই আমাদের দাবি পূরণ করে, যাতে আমরা নিরাপদে চলতে পারি এবং আমরা ঠিক মতো থাকতে পারি।
আচ্ছা, আমরা ইলিয়াস কাঞ্চন বোধহয় এখনো আছেন, আমাদেরকে আরো একটু কিছু শোনাতে চান। জি বলুন।
হ্যালো ইলিয়াস কাঞ্চন কি লাইনে আছেন?
আমি বলবো যে শিক্ষার্থীরা একটা সুন্দর স্লোগান তুলেছে, 47 বছরের পুরনো রাষ্ট্রের মেরামত চলছে, আমরা এই সাময়িক দুর্ভোগের জন্য আমরা দুঃখিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে যে দুর্বলতা আছে, যে ভয়ানক রকম সংকট আছে, সেগুলোকে মানে দূর করার জন্য
আজকে যে আন্দোলনের সূচনা হয়েছে সেটা আমাদেরকে কিছুটা সাময়িক ভাবে মেনেও নিতে হবে, এবং আমি মনে করি যে বিশাল আন্দোলনের মধ্যে বিচ্ছিন্ন ভাবে দু একটি উচ্ছৃঙ্খলতার আচরণ ঘটতে পারে, কিন্তু সেটা আসলে মনোযোগ দেওয়ার মূল বিষয় নয়। মূল বিষয় হচ্ছে এই আন্দোলনের মূল স্পিরিটের দিকে। আর দ্বিতীয়ত হচ্ছে এই আন্দোলন শ্রমিক এবং ছাত্রদের মধ্যে একটা কৃত্রিম দ্বন্দ্ব লাগিয়ে, মারপিট লাগিয়ে একটা বিভাজিত করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি ছাত্ররা শ্রমিকদের দাবিটাই তুলেছে, শ্রমিকরা যে অতিরিক্ত কর্মঘণ্টায় পরিশ্রম করেন, তাদের যে বেতন নেই, যার ফলে তাদেরকে জমার জন্য তাদেরকে এইভাবে মানুষ পিছে জমা আদায় করতে হয়, এই পুরো জিনিসটা বন্ধ করার দাবিটাই কিন্তু
আসলে এতে ছাত্রছাত্রীদের সঙ্গে
বেতন এবং
ছাত্রছাত্রীদের সঙ্গে
শ্রমিকরা
শ্রমিক এবং সাধারণ মানুষের স্বার্থও জড়িত।
আমি হ্যাঁ এক্স্যাক্টলি, এবং আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে শ্রমিকরা আজকে কায়েমি স্বার্থের শ্রমিক সংগঠনের নামে যে মাফিয়া চক্র নেতৃত্ব দিচ্ছে তাদের স্বার্থে তারা লাঠিয়াল হয়ে গেছে, কিন্তু শ্রমিকরা যদি আজকে তাদের নিজেদের প্রকৃত স্বার্থ উপলব্ধি করেন, তাদের বেরিয়ে এসে ছাত্রদের সাথে একাত্ম হওয়া উচিত এবং তারা এই পুরো চক্রটাকে ভেঙে ফেলা উচিত। কেননা এইটা আজকে বর্তমান সরকার অনেক যে যে তাদের যে অবস্থা তাদের তারা চাইলেই সদিচ্ছা থাকলেই এই অবস্থা
আমরা আশা করব যে
সেই পরিবর্তন যদি
কর্তৃপক্ষ সেই সদিচ্ছা নিয়ে এগিয়ে আসবেন। জুনায়েদ সাকে আমাদের হাতে সময় নেই একেবারে,
এই আন্দোলনের উপরে তারা যে হামলা করছে এটা অবিলম্বে বন্ধ করা দরকার।
আশা করব সেটাই সেদিকেই তারা নজর দেবেন, কর্তৃপক্ষ নজর দেবেন, সরকার এবং স্থানীয় যারা আছেন সবাই নজর দেবেন। আর আমাদের অসংখ্য শ্রোতাদের ধন্যবাদ যারা মন্তব্য করেছেন, ফেসবুকে এসেছেন, টেলিফোন করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
একজন ছিলেন ও তার বক্তব্য নিতে পারলাম না সময়ের
কারণে, এই মুহূর্তে ছিলেন, আমাদের শেষ করতে হয়, এরপর সময় শেষ হয়ে আসছে।
আপনাদের অনেক ধন্যবাদ আমাকে আলোচনায়,
অনেক ধন্যবাদ জুনায়েদ সাকি এবং নিশা সুজান, আপনাকেও ধন্যবাদ, আপনার বক্তব্য নিতে পারিনি। আজকের মতো আমরা এখানে শেষ করছি। তাহিরা কিবরিয়া বসে আছেন বিশ্ব সংবাদ জানানোর জন্য।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবার শুনবেন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রাশিয়া এবং সম্ভাব্য আরও অন্যান্য দল হস্তক্ষেপ করতে পারে এমন উদ্বেগের মুখে জাতীয় নিরাপত্তা নেতারা হোয়াইট হাউসের অবহিতকরণ কক্ষে মিলিত হয়েছেন। হোয়াইট হাউসের নিরাপত্তা নেতাদের একসঙ্গে হওয়ার ঘটনা বেশ বিরল। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার প্রচুর প্রমাণ থাকা সত্ত্বেও এক সমাবেশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে কড়া ভাষা আরোপে ব্যর্থ হন, আর এর পরপরই নিরাপত্তা নেতারা বৈঠক করেছেন। বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ষষ্ঠ দিনের মতো স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক এবং ন্যায় বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখে। নিরাপদ সড়ক সহ নয় দফা দাবি নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরিবহন মালিক এবং শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়ায় দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। সিঙ্গাপুরে শুরু হয়েছে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসিয়ান শীর্ষ বৈঠক। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সহ বিশ্বের শীর্ষ কূটনীতিকরা সিঙ্গাপুরে মিলিত হয়েছেন। চীন শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরে নতুন করে আরও $6,000 কোটি শুল্ক আরোপের হুমকি দিয়েছে। তারা বলছে সম্প্রতি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য হুমকির প্রেক্ষিতেই তারা নতুন করে এই শুল্ক আরোপ করতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে রাজ্য মণিপুরে বিনা বিচারে হত্যার দায়ে এক সেনা অফিসারের বিরুদ্ধে FIR দায়ের করেছে CBI। এ সম্পর্কে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
2009 সালের 4 মার্চ সপ্তম শ্রেণীর এক ছাত্রকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেন অসম রাইফেলসের জওয়ানরা। পরে ওই ছাত্রের পরিবার খুনের মামলা দায়ের করে। কোনো অপরাধের অভিযোগ ছাড়াই তাকে খুন করা হয় বলে ছাত্রের পরিবার দাবি করে। পরে সুপ্রিম কোর্ট ওই ঘটনাকে ভুয়ো সংঘর্ষের ঘটনা আখ্যা দিয়ে প্রাক্তন বিচারপতি সন্তোষ হেগড়ের নেতৃত্বে একটি কমিশনও গঠন করে। এছাড়াও ঘটনার তদন্তভার CBI হাতে তুলে দেয়। ঘটনার তদন্তে নেমে CBI অসম রাইফেলসের সঙ্গে যুক্ত মেজর বিজয় সিং বল হারার বিরুদ্ধে FIR দায়ের করে। এছাড়াও আরও 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। অসম রাইফেলসের তরফে ওই পড়ুয়া পিপলস ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট PULF এর সদস্য বলে দাবি করা হয়, যদিও মণিপুর সরকার PULF কে নিষিদ্ধ সংগঠনের তালিকায় রাখেনি। ওই ঘটনায় প্রাথমিকভাবে 29টি FIR দায়ের হয়েছে বলেই সংবাদ সংস্থার খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান এই পর্যন্তই। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আনিস আহমেদ এবং প্রকৌশলী ছিলেন স্কেপ সেস্ক। আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকে তাহিরা কিবরিয়া আজকের মতো বিদায় নিচ্ছি।
This program has come to you from the Voice of America, Washington.